নমস্কার। জীবনবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। তাহলে দেরি নয় বন্ধু, শুরু করছি আজকের জীবনবাণীর অনুষ্ঠান। পবিত্র বাইবেল বলে, একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হবে। প্রভু যীশু এ পৃথিবীতে এসেছিলেন পাপীদের পরিত্রাণার্থে। যে কেউ তাকে বিশ্বাসে গ্রহণ করে সে পরিত্রাণ পায়। ঈশ্বর আমাদের বিশ্বস্ত থাকতে বলেছেন। আমাদের অবিশ্বস্ততা অনন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়, কিন্তু বিশ্বস্ততা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনার মাধ্যমে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করুন।
Bye. প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্রের 9 অধ্যায় থেকে আলোচনা করছি। আজকে 13, 14 এবং 15 পদ 9 অধ্যায় পাঠ করে শুরু করব। আসুন আমরা এই অংশটি পাঠ করি। যদি আপনার সামনে বাইবেল আছে তাহলে আমার সঙ্গে খুলবেন 369 পৃষ্ঠায় দ্বিতীয় করিন্থীয় তার 9 অধ্যায় 13 পদে আমাদের পাঠের আরম্ভ। কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষা সিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে। খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবহতা প্রযুক্ত এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে, আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। তোমার মহান অনুগ্রহ, দয়া, করুণায় আমরা আজ পর্যন্ত সুরক্ষিত হয়েছি। তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য যা তুমি আমাদেরকে দিয়েছ, যার মধ্যে দিয়ে আমরা তোমার সত্য জানতে, বুঝতে এবং সেই মতো জীবনে চলতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মিক আশীর্বাদে আমাদেরকে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ দিই তুমি এ পর্যন্ত আমাদেরকে পরিচালিত করেছ। সকল ভার তোমার হাতে দিই, আমাদের জীবনকে তোমার মনোমতো করে চালাও। প্রত্যেক শ্রোতা বন্ধুর ব্যক্তিগত জীবনে, পরিবারের কার্যক্ষেত্রে তোমার আশীর্বাদ দান করো। ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে দ্বিতীয় করিন্থীয় তার 9 অধ্যায় 13-15 পদ পাঠ করে শুনিয়েছি। আমি স্বীকার করতে দ্বিধাবোধ করি না, কত স্থানে গিয়ে যখন প্রভুর কার্যের উদ্দেশ্যে পরিদর্শন করে বেরিয়েছি, বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে অপরাপর মানুষের বা মণ্ডলীর কাছ হতে প্রাপ্ত দান বা সহায়তার জন্য ধন্যবাদের ভাষাগুলো, তাদের প্রাপ্ত দান ও নানা সহায়তার দরুন কৃতজ্ঞতায় কতবার দাতাদের স্মরণ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজ নিজেকে আপনিও দেখুন। আপনার সম্পর্কে কি কোনো ব্যক্তি, কোনো পরিবার, ঈশ্বরের পবিত্র সাধু বা কোনো মণ্ডলী ধন্যবাদ কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠেছে? তাহলে তারা আপনাকে ধন্যবাদ জানায় এবং সর্বপরিস্ত ঈশ্বরের ধন্যবাদ জানিয়ে তার কাছে আপনার উদ্দেশ্যে আশিস ও যাচনা করবে। যারা সাহায্যপ্রাপ্ত হয় তারা সাহায্যকারীর উদ্দেশ্যে শুধু প্রাপ্তির জন্য ধন্যবাদ দেয় এমন নয়, কিন্তু সাহায্যকারী ব্যক্তিগণ আত্মিকভাবে যা বলে তা পালনও করে, দেখে উল্লাসিত হয়। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে পত্রে সেই বিষয়ে লিখেছেন এখানে যে করিন্থীয় মণ্ডলীর সহায়তা লাভে তার দান প্রাপ্ত হয়ে সাহায্যপ্রাপ্তগণ উল্লাসিত হবে, এই ভেবে যে মণ্ডলী যা শোনে বা বলে, যা শিক্ষা করে তা পালনও করে। দান হল এক অনুগ্রহ যা 14-15 পদে আমরা পাই। ঈশ্বর আমাদেরকে ব্যবস্থা অনুযায়ী দশমাংশ দিতে বলছেন না নতুন নিয়মে, কিন্তু অনুগ্রহ পূর্ণ হৃদয় তিনি আমাদের কাছে আগ্রহ করেন। আমাদের পরিস্থিতি অনুসারে দান করা প্রয়োজন। প্রভু যীশু বলেন, অধ্যাপক ও ফরিসিগণকে, তোমরা পদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো। তারপরে তিনি এও বলছেন, গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ, কিন্তু এ সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অন্তরতে দশমাংশ বা তার অধিক প্রভুর উদ্দেশ্যে দিতে হবে। আপনার পরিস্থিতি হতে আপনি আন্তরিকতা সহ দান করুন, প্রভুর আশীর্বাদ নিশ্চয়ই লাভ করবেন। ব্যবস্থার বাধ্যবাধকতা পূর্বক নয়, দেহ, আত্মা ও প্রাণের একাগ্রতায় দান উৎসর্গ করুন। সাধু পৌল ঈশ্বরের সেই আশ্চর্য অনুগ্রহরূপ দান প্রাপ্তির জন্য করিন্থীয় মণ্ডলীকে নিশ্চয়তা দিয়েছেন যে এই দানের অনুগ্রহস্বরূপ তারা যা কিছু সাহায্য প্রেরিতবর্গের হস্তে তুলে দিচ্ছেন তার জন্য তারা ওই মণ্ডলীর জন্য প্রার্থনা করবেন। তারা ঈশ্বরের গৌরব কীর্তনও করবেন। পনেরো পদে সাধু পৌল সেই মহান দান যা ঈশ্বর মানব জাতির জন্য দান করেছেন তাঁর বিষয়ে বলেছেন, ঈশ্বর যা কিছুই আমাদের জন্য দান করেন তা আমাদের দান অপেক্ষা অধিক ও মহান। এক অতুলনীয় অবর্ণনীয় দান ঈশ্বর মানুষের জন্য দিয়েছেন। পিতা ঈশ্বর তাঁর নিজ পুত্রকে আমাদের জন্য দান করলেন, এ হতে অধিক আর কি দান আপনি আমি তাকে দিতে পারি? এক মুহূর্তের জন্য একটু চিন্তা করুন। পুনরায় এই প্রসঙ্গে আটের অধ্যায় নয় পত্রিতে ফিরে আসি, যেখানে লেখা রয়েছে, তিনি অর্থাৎ প্রভু যীশু ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আশ্চর্য তাঁর অনুগ্রহ, আশ্চর্য তাঁর দয়া ও করুণা। মহাধনে ধনী হয়েও আমাদেরই জন্য তিনি হলেন নিঃস্ব রিক্ত। পিতা ঈশ্বরের বহুমূল্য সেই দান প্রভু যীশু খ্রিস্টের জন্য আসুন আমরা তাঁর ধন্যবাদ করি। তিনি আপনার ও আমার জন্য, সমগ্র মানব জাতির জন্য স্বর্গ ও স্বর্গীয় বৈভব সমস্ত তাঁর সম্মান সমাদর, তাঁর সিংহাসন, দূতগণের অবিরত প্রশংসা, স্তব স্তুতি পরিত্যাগ করে এ জগতে এলেন দীন সেবক রূপে। একমাত্র উদ্ধারকর্তা হয়ে তিনি এই জগতে জীবিত ও সুখী জীবনযাপনকারী হিসাবে দিন অতিবাহিত করতে আসেননি, এসেছিলেন দুঃখ ক্লেশে সংকটে পরীক্ষায় বিজয়ী জীবনযাপনার্থে আপনার আমার ও সমগ্র মানবজাতির উদ্দেশ্যে মৃত্যুবরণ করতে, এসেছিলেন ক্রুশের উপরে সমস্ত রক্ত বইয়ে দিতে, আপনাকে আমাকে অনন্ত জীবন দিতে এলেন তিনি, আর তা দেওয়ার জন্য নিষ্ঠুর অকথ্য প্রচণ্ড ঘৃণ্য ও লজ্জাস্কর যাতনাময় শাস্তির মাধ্যমে তিনি মৃত্যুদণ্ড ভুগলেন। আপনার ও আমার পাপের জন্য পবিত্রকৃত বলি উৎসর্গ করলেন নিজেকে দিয়ে। ইব্রীয় পুস্তকে লেখক কি বলেছেন, প্রভু যীশু কেন এইভাবে সহ্য করেছিলেন, লেখা আছে সম্মুখস্থ আনন্দের নিমিত্ত। আশ্চর্য গৌরবমণ্ডিত ত্রাণকর্তা তিনি, তাঁকে সেই সমাদরের স্থান হতে নিচে কখনো নামিয়ে আনবেন না। তিনি নত হলেন এবং এখন কিন্তু মহিমাময় রূপে স্বর্গে বিরাজিত। তিনি উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র, আমাদের একমাত্র মুক্তিদাতা। আপনার ও আমার কাছে তিনি এক অবর্ণনীয় অতুলনীয় উপহার। আমাদের প্রতি প্রেমের এই চরম পরাকাষ্ঠা প্রভু যীশু। কেউ কোনোদিন এই মহান দান অপেক্ষা বা তাকে অতিক্রম করে কোনো দান দিতে পারবে না। আসুন আমাদের পরম করুণাময় সত্য জীবিত ঈশ্বর ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে জানাই ধন্যবাদ ও তাঁর উদ্দেশ্যে মহিমা কীর্তন করি। আমরা দেখি এইবারে যে সাধু পৌলের প্রেরিত পদের সত্যতা প্রতিপাদন বিষয়ক, যা আমরা দশের অধ্যায় দেখব, দ্বিতীয় করিন্থীয় তার দশের অধ্যায়। এখন আমরা এসে পৌঁছেছি পত্রটির শেষ ও মহান ভাগে। এর আগে আমরা এই পত্রের প্রথম ভাগে খ্রিস্টীয় জীবনযাপনের বিষয় এবং দ্বিতীয় ভাগে খ্রিস্টীয় দানের বিষয় আলোচনা করেছি। এই দুটি ভাগ অধ্যয়নের পর আমরা এখন খ্রিস্টীয় প্রহরার বিষয় অর্থাৎ শেষ ভাগ অধ্যয়ন করতে চলেছি। এখন যে অংশে আমরা এসে পৌঁছেছি সেখানে মূলগত যে পরিবর্তন ও এক নূতনত্ব লক্ষিত হয় তা লক্ষ্য করে অনেক সমালোচকই একে তৃতীয় পত্র হিসাবে গণ্য করে। কিন্তু নতুন একটা সুরে কথা বলা মানেই নয় নতুন একটা পত্র। আমরা যা দেখলাম, করিন্থীয় মণ্ডলী এক বিভক্ত মণ্ডলী। সাধু পৌল প্রথমে লিখেছিলেন তাদেরকে প্রথম পত্রে একের অধ্যায় এগারো পদে, যা লেখা আছে, কেননা হে আমার ভাতৃগণ, আমি ক্লোয়ির পরিজনদের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। অধিকাংশ লোকই ওই মণ্ডলীতে সাধু পৌলকে সমাদর করত, পৌলের অধিকার স্বীকার করত, অল্পসংখ্যক লোক তাকে মণ্ডলীতে অস্বীকার করত। মনে হয় প্রথম নয়টা অধ্যায়ে তিনি অধিক সংখ্যকের যে দল তাদের উদ্দেশ্য করে এবং দশ এগারো ও বারো অধ্যায় অল্প সংখ্যকের যে দল তাদের উদ্দেশ্য করে এই পত্র লিখেছেন। আমরা দেখব বিশেষ করে যে এই ভাগটিতে প্রেরিত পৌল তার প্রেমের হৃদয়টি যেন মুক্ত করে দিয়েছেন। তার হৃদয় মানুষ হিসাবে এবং সেবক হিসাবে আমরা তাকে এমন অবস্থাতে পাব, তার এমন স্বভাবের সঙ্গে আমরা পরিচিত হতে চলেছি যেখানে তিনি নিজ প্রেরিত পদের রক্ষা বা সমর্থনের বিষয় তুলে ধরছেন। দ্বিতীয় করিন্থীয় তার দশের অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। এখন আমরা দেখব লেখা আছে তার উপরেই পৌলের প্রেরিতত্ব ও ক্ষমতা, আর আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি। আমি নাকি সম্মুখে তোমাদের মধ্যে বিনত, কিন্তু অসাক্ষাতে তোমাদের প্রতি সাহসিক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, নিশ্চয়ই আপনার মনে আছে যে সাধু পৌল বেশ রূঢ় ভাষায় পত্র লিখেছিলেন যেন তাদের সংশোধন হয়। অল্প সংখ্যক লোকের যে দলটি তা ভীষণভাবে তাঁর সমালোচনা করেছিল। তারা বলত পৌল আমাদের মধ্যে থাকাকালীন যেন কিছুই নয়, তার যেন কোনো স্বরই নেই, অথচ দেখো দূরে থেকে চিঠিতে কেমন কড়া ভাষায় তার কথাগুলো লিখে থাকে। সাধু পৌল খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তাদেরকে অনুনয় করেছেন। করিন্থে এসেছিলেন তিনি একজন তাঁবু নির্মাণকারী হিসাবে, সমস্ত দিন তিনি বাজারে অতিবাহিত করেছেন, তবু কারো উপরে তিনি ভার অর্পণ করেননি ভরণ পোষণ বা জীবনযাপনের জন্য। পরিশ্রম করতে করতে তাঁর ঘর্মাক্ত শরীর, দুই হাত মলিন হয়ে যেত, অপরিচ্ছন্ন নোংরা অবস্থায় তাঁকে কত সময় অতিবাহিত করতে হয়েছে। তাঁর সেই কার্যরত দিনগুলোতে কাজ দিয়ে চলে যাওয়া মানুষগুলোর সঙ্গে তিনি কথা বলতেন, আর আজ তাই কতজন তাঁর সম্পর্কে বলছে ও তো এক তাম্বু নির্মাতা, উনি তো প্রেরিত নন। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, বাস্তবিকই সাধু পৌল এক তাঁবু নির্মাতা ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে প্রেরিত, আর যে কোনো মানুষের মতোই দেখতে লাগলেও তিনি প্রেরিত পদে নিযুক্ত ঈশ্বরের এক দাস ছিলেন। তার দুটি হাত পরিশ্রমরত, মানুষ তার প্রতি দৃষ্টি নামিয়ে রেখে তার কাজ দেখেছিল, তাই তো তিনি বলতে পেরেছিলেন আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি। তিনি স্বর্গীয় ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টের পার্থিব অবস্থা ও স্বভাবের প্রকাশকে তুলে বলছেন, পৃথিবীতে খ্রিস্ট যেমন চলতেন তেমন বিনম্রভাবে রক্ষা করেই আমি বলছি, সর্বশক্তিমান সর্বতেজবান পবিত্রতম ঈশ্বর খ্রিস্ট মানুষের মাঝে সাধারণ তুচ্ছ নগণ্য হয়েই নেমে এলেন, গমনাগমন করলেন, হলেন ইম্মানুয়েল। পৌল তেমনি তাদের মাঝে সাধারণ হয়েই ছিলেন, করিন্থীয়গণ তাই তাকে নগণ্য ভেবেছিলেন। পৌল যেন জানালেন আমাদের প্রভু এই পার্থিব বসবাসকালে তাঁর রক্ত মাংসধারী জীবনে কখনো উচ্চস্বরে উচ্চরবে কথা বলেননি, নিজের ঐশী সত্তা প্রকাশ করার বাসনায় কখনো নিজেকে জাহির করেননি, তার মাথার চারপাশে কোনো জ্যোতির প্রকাশ দিয়ে চলে বেড়াননি এই পৃথিবীর মাটিতে। তিনি ছিলেন মৃদুশীল ও বিনম্র, আর তাঁর অনুগামীদেরও তার প্রতীক। খ্রিস্টের অনুসরণকারী বা খ্রিস্ট বিশ্বাসীগণ সেই ভাতৃভাবে সম্মিলিত থাকবে, এই তো চান ঈশ্বর। সাধু পৌল ঈশ্বরের মনোনীত প্রেরিত, ঈশ্বর কর্তৃক এই কার্যোদ্দেশ্যে আহূত, ঐশ্বরিক এক সেবা কার্যের উদ্দেশ্যে মনোনীত, তাই তিনি অধিকারের সঙ্গে এই কথা বলেছিলেন, তাঁর সেই অধিকারকে প্রমাণিত করতে যেন তাকে উত্তেজিত করা না হয়। তিনি সেই মৃদুতা খ্রিস্টীয় সৌজন্যে তাদের মধ্যে উপস্থিত হতে চান। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি ঈশ্বরের পরিচর্যাকারীকে বা খ্রিস্টের সেবককে বিশেষ পোশাকে আবৃত হয়ে থাকার বাধ্যবাধকতা বিশ্বাসী নয়, বরং তাঁর জীবন স্বভাব চরিত্রে ঈশ্বরের বাক্য প্রচারে তা প্রমাণিত করতে পারে। অথচ করিন্থীয় সেই প্রেরিত তত্ত্বের প্রকৃত অর্থ না বোঝা লোকদের মতোই কতজন রয়েছেন যারা বাহ্যিক দিক লক্ষ্য করে সেবককে চিহ্নিত করে, সেবককে তার আভ্যন্তরীণ বিষয় দিয়ে চিনতে চায় না। শয়তান বড় চালাক, তাই আজ ঈশ্বরের কার্যকারী সম্পর্কে ভ্রান্ত ধারা এবং ধারণা মানুষের মনে জাগিয়ে তোলে, আর তার ফলে প্রকৃত পরিচর্যাকারী প্রকৃত সমাদর পায় না। সাধু পৌলের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল। আমি একটা মণ্ডলী বিষয় জানি, সেখানকার পালক সেখানে ঈশ্বরের বাক্য প্রচার করতেন এবং তিনি চলে যাওয়ার পর মণ্ডলীতে অনেকেই যেন তাকে ঠিক পছন্দ করত না, অন্যায়ভাবে তাকে দোষারোপিত করত, কিন্তু সামনে তারা বলবে তারা ঈশ্বরের বাক্য বিশ্বাস করে, ঈশ্বরকে ভালোবাসেন, হাতে তাদের বাইবেল শাস্ত্র ধরা থাকে, তারা বলে তারা খ্রিস্টের অনুগমনও করে। ঈশ্বরের সেবকের উচিত যথাযথভাবে ঈশ্বরের বাক্যরূপ খাদ্য মণ্ডলীর মধ্যে সরবরাহ করা, নিজের জীবন যথোচিতভাবে রক্ষা করা এবং অধিকারের সঙ্গে ঈশ্বরের সেবাকার্য তাকে সম্পন্ন করতে হবে। শয়তান এইভাবে সুযোগ গ্রহণ করে, সেবাকার্যে বিশ্বস্ততা রক্ষা করতে হবে, ঈশ্বরের আত্মার বসে থেকে প্রকৃত সেবকের চিহ্ন খ্রিস্ট বিশ্বাসী বুঝে নিতে পারে। ঈশ্বরের আত্মার বশবর্তী না থাকলে বিশ্বাসী বলে পরিচয় দিয়েও প্রকৃত বিশ্বাসী হতে পারে না এবং প্রকৃত সেবককে চিনতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌল পত্রে 10:2-3 পদ এখন পাঠ করব। লেখা আছে, কিন্তু আমি বিনতি করিতেছি কাহারো কাহারো বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞভাবে যে সাহস দেখানো আবশ্যক মনে করি, সাক্ষাৎ হইলে যেন আমাকে সেই সাহস দেখাইতে না হয়, তাহারা আমাদের বিষয়ে মনে করে যে আমরা মাংসের বশে চলিয়া থাকি। আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না। সাধু পৌল তাকে মাংসে গমনাগমনকারী বলে গণ্য করা যে অনুচিত তা জানালেন, কেননা তিনি উল্লেখ করেছেন তিনি তাঁবু নির্মাতা হিসাবে পরিশ্রম করার সময় তাঁর হাত দুটি নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে যেত, তাঁর শরীর ঘর্মাক্ত হয়ে উঠত কার্যরত থাকাকালীন অবস্থায়। তারা এই অবস্থায় পৌলের মূল্যায়ন করেছিল। পৌল জানালেন রক্ত মাংসের শরীরে এই জগতে সাধু পৌল চলাফেরা করলেও মাংসের বশে চলেন না। মাংসে চলা, এই মাংস বলতে তিনটি অবস্থা বোঝায়। এক, রক্ত মাংসের শরীর যা আমাদের পার্থিব জীবনকে ধারণ করছে, সেক্ষেত্রে হাড়ের উপরে মাংস। দুই, এই শরীরের যে মন তা মানসিক দিক প্রকাশ করে। আবার তিন, যেখানে দেখা যায় ওই শরীর ও মন চালিত হয়ে দুর্বলতায় অসৎ মন্দ কার্য সম্পাদন করে, আবার সরলতায় মঙ্গল কার্য করে। তা হল আত্মিক দিকের প্রকাশ। এইভাবে শারীরিক, মানসিক ও আত্মিক তিনভাবে আমাদের জীবনের মাংসময় অবস্থার প্রকাশ হতে পারে। সাধু পৌল বলেন, মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসে যুদ্ধযাত্রা করিতেছি না। সাধু পৌল এই মাংস কথাটার তিনটি দিকই ব্যবহার দেখিয়েছেন, তবে তিনি অধিক ক্ষেত্রে পুরনো আদমের পতিত স্বভাবের প্রকাশ দেখিয়েছেন। রোমীয় পুস্তকের 7:18 পদে বলেছেন, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। এই ক্ষেত্রে পৌল কলুষিত অশুদ্ধ স্বভাবকে প্রকাশ করেছেন এই মাংস শব্দটির মধ্যে দিয়ে, আর তা হল আত্মিক দিকের দৃষ্টিভঙ্গি, যখন তিনি লিখেছেন, মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসে যুদ্ধযাত্রা করিতেছি না। এখানে তিনি মাংসে চলা বলতে মানসিক দিকটিকে প্রকাশ করেছেন, কিন্তু মাংসে যুদ্ধযাত্রা বলতে আত্মিক দিকের প্রকাশ দেখিয়েছেন। মনে হয় না যে করিন্থে আসার কালে মাংসে খুব সবলতা বা শক্তি নিয়ে সাধু পৌল এসেছিলেন, বরং এই যে যুদ্ধযাত্রা তাই আত্মিক যুদ্ধ। ইফিসীয়দের প্রতি পত্রের ৬ অধ্যায় ১২ পদে সাধু পৌল লিখেছেন, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। প্রাকৃতিক বা শারীরিক নীতি নিয়মের বশবর্তী হয়ে যে পৌল এসেছিলেন এক সাধারণ মানুষের ন্যায়, এমন তো নয়। সাধু পৌল সাধারণভাবে একটা সভা চালাবার জন্য করিন্থে আসেননি মানবীয় কোনো প্রচেষ্টার মাধ্যমে, কোনো বিজ্ঞাপন বা সংস্থার মাধ্যমে কাজ করতে যাননি, শারীরিক বল শক্তির উপরে ভরসা করেও এ কাজে আসেননি তিনি। না, তিনি খ্রিস্টীয় ভাই বোনেদের সভায় একত্রিত করার উদ্দেশ্যে আমন্ত্রণ জানাতেও আসেননি। তিনি প্রথম করিন্থীয় পত্রে ২ অধ্যায় ২ পদে বলছেন, কেননা আমি মনে স্থির করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশুখ্রিস্টকে এবং তাহাকে ক্রুশাহত বলিয়াই জানিব। এক সামগ্রিক যুদ্ধক্ষেত্রের মনোরম পরিপ্রেক্ষণ ছিল পৌলের সম্মুখে। নরক এড়িয়ে স্বর্গকে লাভ করার সেই প্রত্যাশার অভিমুখে চলার জন্য তাঁর চাই আত্মিক অস্ত্রশস্ত্র, আত্মিক যুদ্ধে জয়লাভের উদ্দেশ্য, আর তাই তিনি ব্যবহার করেছিলেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আসুন আমরা প্রার্থনায় অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি তোমার জীবন্ত সত্য বাক্যের জন্য, যা আমাদেরকে আজকে প্রকাশ করে যে আমরা যেন প্রভু আত্মিকভাবে চালিত হই, যেমন সাধু পৌল মাংসের জীবনযাপন করে, অর্থাৎ শারীরিক এই জীবনেও আত্মাকে তিনি সর্বাধিকার দিয়েছিলেন, তাই তিনি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়েছিলেন। আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো। যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতাবন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।